ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের বিষয়, প্রিয়া সাহার অভিযোগ এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা। এ নিয়ে আলোচনার প্রেক্ষিত হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনেছি মোটামুটি বাংলাদেশি যারা সারা দুনিয়ায় আছেন তারা প্রিয়া সাহা নামটির সঙ্গে পরিচিত হয়েছেন। একটি কারণে সেটি হল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই দিন ব্যাপী একটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ আয়োজিত ধর্মীয় রিলিজিয়াস ফ্রিডমের উপর, ধর্মীয় স্বাধীনতার উপর একটি দুই দিনের সম্মেলন ছিল, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিরা এসেছেন। আর সেই অনুষ্ঠানে বাংলাদেশে যারা এসেছেন তাদের মধ্যে প্রিয়া সাহা নামে একজন হিন্দু ধর্ম খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রী ছিলেন, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় কিছু বক্তব্য দিয়েছেন, জানিয়ে বাংলাদেশিদের মধ্যে নানান রকম আলোচনা সমালোচনার ক্রিয়া প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। এরই প্রেক্ষিতে আজকের এই আলোচনা, এবং আলোচনার জন্য তিনজন বিশিষ্ট আলোচক আমাদের সঙ্গে আছেন। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, বাংলাদেশ থেকে আমরা বিশিষ্ট আইনজীবী এবং আইনের শিক্ষক ডক্টর স্বাধীন মালিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর মালিক।
জি ধন্যবাদ।
আর সুপ্রিয় শ্রোতাদেরকে বলে রাখছি আমাদের সঙ্গে এই তিন চার মিনিটের ভিতরে যুক্ত হবেন ডক্টর আসিফ নজরুল, তিনিও আইনের শিক্ষক এবং এইসব বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমে। শীতাংশু গুহ নামে একজন নিউ ইয়র্ক থেকে সাংবাদিক যুক্ত হবেন, তিনিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত আছেন। তো আমরা তাদের বক্তব্য শুনব, কিন্তু সবার আগে আমি ডক্টর স্বাধীন মালিককে একটু আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়টি নিয়ে আলোচনার, যে প্রিয়া সাহার বক্তব্যের প্রেক্ষিতে সারা বিশ্বের বাঙালিদের মধ্যে একটি একটি উদ্বেগ এবং একটি আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেই বক্তব্য সম্পর্কে আপনার মত কি, এবং তিনি যে তথ্য উপাত্ত দিয়েছেন সেটি কতটা প্রতিফলিত হয় বাংলাদেশের বাস্তব অবস্থার সঙ্গে?
দুটা দিক, একটা হলো সংখ্যাগত, আপনি যেটা বললেন যে তথ্য,
জি,
আর আরেকটা হলো তার সংখ্যার বাইরেও বাস্তবতা। তো এখানে আমি যতদূর খেয়াল করেছি, প্রিয়া সাহা বলেছেন যে উনি আমাদের সেন্সাস রিপোর্ট থেকে এই সংখ্যাগুলি পেয়েছেন, মানে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের অতীতে যে হার ছিল এবং আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির বা জন্মের হার অতীতের তুলনায় কতজন ছিল ওই হার স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে এখন যে অবস্থা দাঁড়াতো বাস্তবে তার থেকে মানে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘুদের বর্তমানে বাংলাদেশের সংখ্যাটা অনেক কম। এইটা হয়তো নিখোঁজ শব্দটা হয়তো ইংরেজি ভালো ট্রান্সলেশন হয় নাই, আমি বলবো এটা হারিয়ে যাওয়া। নিখোঁজ বলতে আমরা একটা অন্যভাবে বুঝি, তো এই যে সংখ্যাটা বিরাট একটা সংখ্যা হারিয়ে গেছে এখানে, মানে এই সংখ্যার দিকতে এটা তো একেবারেই কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। উনি যেভাবে বলেছেন,
হ্যাঁ, 37 মিলিয়ন, জি, 3 কোটি 70 লাখ,
3 কোটি 70 লাখের মতো, হ্যাঁ, 70 লাখের মতো এই সংখ্যাটা, মানে আমরা বিতর্ক করতে পারি এদিক সেদিক নিশ্চয়ই হবে, তবে এইটাও অনস্বীকার্য যে বহু সংখ্যক ধর্মীয় সংখ্যালঘু বাংলাদেশ থেকে চলে গেছেন, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। মানে ধরেন আমার মানে দাদা বাড়ি সিলেটে, মানে ওই অর্থে আমি ধরেন সিলেট জেলার, এবং সিলেটে তো 1947 সালে রেফারেন্ডাম হয়ে মানে খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে সিদ্ধান্ত হয়েছিল যে সিলেটবাসী পূর্ব পাকিস্তানে আসবে। তখন মোটামুটি ধরে নেওয়া হতো যে 47 সালে সিলেটের, আমি যদি বড়দাকে বলি, 52-53% ছিল মুসলমান আর এই 47-48% ছিল হিন্দু। তো এখন তো আর হিন্দু জনগোষ্ঠীর সেই সংখ্যা নিশ্চয়ই নাই, এখন অনেক কমে গেছে। কমে গেছে মানে আমি যেটা বলবো হারিয়ে গেছে, অর্থাৎ তাদের অনেকেই, আমরা সবাই ধারণা করতে পারি যে অনেকেই ভারতে চলে গেছেন, বিশেষত ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে 1 কোটি মানুষ ইন্ডিয়ায় চলে গিয়েছিলেন তার মধ্যে হয়তো ধর্মীয় সংখ্যালঘুদের অনেকেই ফিরে আসেন নাই, একটা বিরাট সংখ্যা চলে গিয়েছেন। এটা শুধু ভারতে না, অন্যান্য দেশেও হতে পারে, কিন্তু চলে গিয়েছেন ওই অর্থে হারিয়ে গেছেন, এবং সংখ্যাটা যে বেশ বড় এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই।
জি, আচ্ছা, এই এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই প্রথম দিকে আমরা বিশেষ করে সোশ্যাল সাইটগুলোতে দেখেছি যে নানান রকম বক্তব্য এসছে, আমাদের এই অনুষ্ঠান আজকে হবে এবং আপনারা বক্তব্য দেবেন, এটা শোনার পরে প্রায় 200-300 মানুষ কমেন্ট করেছে, প্রশ্ন করেছে নানান রকম, সেগুলো পড়তে গেলে আজকে আর আলোচনা হবে না। তো ইতিমধ্যে ডক্টর আসিফ নজরুল যুক্ত হয়েছেন, আমি তার কাছে একটু সূচনা বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর আসিফ নজরুল, ডক্টর স্বাধীন মালিক বলছিলেন বাংলাদেশের এই সংখ্যালঘুদের যে তথ্য দিয়েছেন প্রিয়া শাহা সেটা নিয়ে কথা বলছিলেন, তো এর প্রতিক্রিয়া হয়েছে নানান রকম, আপনি কি মনে করেন প্রিয়া শাহার বক্তব্যে আসলে কি এমন ছিল যার কারণে এত এত বিপুল সংখ্যক বাংলাদেশি আলোচনা সমালোচনার ঝড় তুললেন?
একটা হচ্ছে উনি যে নাম্বারটা বলেছেন এটা অবিশ্বাস্য। আজকে আবুল বারাকাত নিজে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন যে প্রিয়া শাহা তাকে ভুলভাবে কোট করেছে, এবং আবুল বারাকাতের বক্তব্য মনে হচ্ছে যে আবুল বারাকাতের রিসার্চে যে নাম্বার বলা হয়েছে উনি তার চেয়ে প্রায় 2.5-3 গুণ বাড়িয়ে বলেছেন। আপনি এখন সব অনলাইনে আছে আবুল বারাকাতের বক্তব্যটা দেখতে পারেন, এবং আবুল বারাকাত এটাও বলেছেন প্রিয়া শাহ যে দাবি করেছেন যে উনি বারাকাত স্যারের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন সম্পূর্ণ মিথ্যা। যাই হোক, এই ইনফ্লেটেড নাম্বার এটা একটা আপত্তির ব্যাপার। 2 নম্বর আপত্তির ব্যাপার হচ্ছে যেটা আমার কাছে খুব হাস্যকর লাগে যে এই গভর্নমেন্টের আমলে হিন্দু কমিউনিটির জনগোষ্ঠীকে এত রকম সুযোগ সুবিধা দেওয়ার পরও, এত রকম প্রোটেকশন দেওয়ার পরও, এবং আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল উনাদের প্রতি, তারপরে সরকার অত্যন্ত সহানুভূতিশীল, এরকম একটা সময়ে আপনি ট্রাম্পের মতো একটা অত্যন্ত অগ্রহণযোগ্য ব্যক্তির কাছে গিয়ে এইভাবে নালিশ করবেন, নালিশ করে আপনি বলবেন যে তারা সব সময় পলিটিক্যাল শেল্টার পায়, পলিটিক্যাল শেল্টার সবসময় পায় মানে হচ্ছে এই গভর্নমেন্টকে বোঝানো হয়েছে। তো এটা অনেক যারা আওয়ামী লীগের আপনার লোকজন আছে তাদেরকেও প্রচন্ডভাবে আহত করেছে। আর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি অদ্ভুত লাগে আর কি, প্রিয়া শাহের বক্তব্যের প্রেক্ষিতে বলছি না, আমরা না কোনো রিসার্চ মনস্ক জাতি না, আমরা ধারাভাবে সব নাম্বার বলি। আচ্ছা, যারা মিসিং হয়েছে বা যারা আপনার ধরেন 1.5 কোটি হোক বা 2 কোটি হোক বা 50 লাখ হোক, এসব হিন্দু জনগোষ্ঠীর মানুষ ভারতে চলে গেছে, ওনারা কি সবাই নির্যাতিত হয়ে গেছে, নাকি ওনারা ইকোনমিক মাইগ্রেন্ট হয়ে গেছে, নাকি ওনারা ভারতে যেহেতু হিন্দুত্ববাদী সরকার কায়েম হয়েছে ওইখানে তারা বেশি অ্যাফিলিয়েটেড ফিল করে গিয়েছে? আমরা তো আলাদাভাবে রিসার্চটা করি নাই। আরেকটা কথা হচ্ছে কি ভাই, সব সময় দেখবেন একটা কথা বলা হয় যে হিন্দু জনগোষ্ঠীর মানুষকে আপনার নির্বাচনের পরে গত বিএনপি সভা নির্বাচনের পর প্রচন্ড নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু সত্যি নির্যাতন করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, ওনারা কি হিন্দু বলে নির্যাতিত হয়েছেন, নাকি ভোটের সময় বিজয়ী দলের প্রতিপক্ষ ছিলেন দেখে নির্যাতিত হয়েছেন? কারণ এবার যখন ইলেকশন হয়েছে, একটা ভুয়া বিতর্কিত ইলেকশন, এর মধ্যেও দেখবেন নির্যাতিত হয়েছে বিএনপির লোকজন, বিএনপির লোকজন যারা নির্যাতিত হয়েছে বয়স রায় বা নিতাই রায় চৌধুরী ছাড়া কোন হিন্দু জনগোষ্ঠীর নাম আমি ওখানে দেখি নাই। এখন যে এখন কি বিএনপি কি বলবে যে আওয়ামী লীগ আমলে মুসলমানরা নির্বাচনকালে নির্যাতিত হয়? এটা তো হিন্দু মুসলমান দেখে না, আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ যাদেরকে মনে করে বিজয়ী দল তাদেরকে নির্যাতন করে। অবশ্যই এটা প্রচন্ড খারাপ, অবশ্যই অগ্রহণযোগ্য, কিন্তু এটা কি ধর্মের কারণে হচ্ছে? আবার দেখেন আপনি যদি বাংলাদেশের এই গভর্নমেন্টের আমলে বিভিন্ন রেড ভিকটিমদের পরিসংখ্যান দেখেন, ক্রস ফায়ার হওয়া মানুষের পরিসংখ্যান দেখেন, এই ধরনের বিভিন্ন সূচক দেখলে দেখবেন যারা মারা গেছে তাদের তো সিংহভাগ হচ্ছে মুসলমান। ওনারা কি মুসলমান হওয়ার জন্য মারা গেছেন? ওনারা তো মারা গেছেন রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার জন্য। আর যারা রেপ হয়েছে তারা মারা গেছে কারণ তারা সমাজে অত্যন্ত ভালনারেবল, এবং আমাদের এই বাংলাদেশে ভালনারেবল এবং অসহায় জনগোষ্ঠীর উপর অত্যাচারের বিভিন্ন নজির আছে। তারা কতটা ধর্মের কারণে নির্যাতিত হন আর কতটা অসহায় এবং ভালনারেবল হওয়ার কারণে নির্যাতিত হন, এই পার্থক্যটা আমরা কখনো করি না। আমরা ঢালাও ভাবে ধর্মের কার্ড খেলি, এটা আমার নিজের কাছে মনে হয় আপত্তিকর। এখানে অত্যন্ত অনেক একটা রিসার্চ দরকার, রিসার্চ করার আগে এই পলিটিক্যাল কার্ড হিসাবে বিএনপি একসময় একটা কথা বলবে, আওয়ামী লীগ একসময় একটা কথা বলবে, আমরাও আপনার অদ্ভুত অদ্ভুত সব রিসার্চের ভরাত দিয়ে অদ্ভুত ঢালাও কথা বলতে থাকবো, এটা কারো জন্যই ভালো না। আমি মনে করি বাংলাদেশে যারা সাধারণ হিন্দু জনগোষ্ঠী আছেন তাছেন, সাধারণ মুসলমান জনগোষ্ঠী আছেন, ওনারা অত্যন্ত ভালো, ওনারা একজন আরেকজনের প্রতি অত্যন্ত সিম্প্যাথেটিক, যুগে যুগে আমরা একসাথে বসবাস করেছি সম্প্রীতির সাথে। প্রবলেম হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে রাজনৈতিক চাউটরা থাকে, তারা যখন ক্ষমতা পায় তারা হিন্দু জনগোষ্ঠীর জমি দখল করে, মুসলমান জনগোষ্ঠীর জমি দখল করে, যাকে দুর্বল মনে করে তারটাই দখল করে। এখন আমরা শুধু দেখাই যে হিন্দু জনগোষ্ঠী দেখেছে হিন্দু দেখেছে তার জমি দখল হয়েছে, মুসলমানটা তো আমরা এইভাবে দেখাই না যে মুসলমান দেখে তারটা দখল হয়েছে। বিএনপির কত জমি গত 10 বছর আওয়ামী লীগ দখল করেছে, এটা কি বিএনপি বলতে যে মুসলমান দেখে দখল করেছে? বিএনপি বলে বিএনপি দেখে দখল করেছে।
জি,
এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন।
আচ্ছা, আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক শীতাংশু গুহ, তিনি হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাও এখানকার। তার একটু বক্তব্য শুনে আসি, কারণ প্রিয়া সাহা এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন এটাও শোনা যাচ্ছে। শীতাংশু গুহ, আপনি আছেন? আচ্ছা, আপনি বোধ হয় ডক্টর স্বাধীন মালিক এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য শুনেছেন। এর প্রেক্ষিতে বিদেশি প্রবাসীদের ভিতরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে প্রিয়া সাহার বক্তব্যে। তিনি কোথায় আছেন এবং তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা?
এই ঘটনার পরে তার সাথে আমার কথা হয়নি।
আচ্ছা, তা আপনারা কি মনে করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তার বক্তব্যের বিষয়ে? তিনি যে উপাত্ত তথ্য দিয়েছেন, যে কথা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বলেছেন, যার প্রতিক্রিয়া সারা দেশে এখন হচ্ছে, আপনারা কি মনে করছেন?
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র একটি স্টেটমেন্ট ইতিমধ্যে দিয়েছে, সেখানে তারা স্পষ্টভাবেই প্রিয়া সাহা এবং প্রিয়া সাহার বক্তব্যকে সমর্থন করেছেন। আমি এর সাথে যেটুকু বা যোগ করতে চাই, বা এটা আমাদের সবারই বক্তব্য প্রায়, যে প্রিয়া সাহার প্রশ্নে আমরা আবার অবাক হয়ে দেখলাম বাংলাদেশে সাম্প্রদায়িক চরিত্রটি অত্যন্ত বিভৎসভাবে উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের আগে মন্ত্রী এবং নেতৃবৃন্দের দায়িত্বহীন কথাবার্তা, এটা অত্যন্ত মানে একটি জাতির জন্য লজ্জাস্কর। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি একটি নির্দেশনা দিয়েছেন এবং প্রিয়া সাহার বক্তব্য শুনতে চেয়েছেন। প্রিয়া সাহা কোনো অন্যায় করেননি, কোনো অন্যায় দাবিও করেননি, অন্যায় কথাও বলেননি। অন্যায় করেছেন তার বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিবাদকারীরা। প্রিয়া সাহা যে একটি বিশাল সমস্যার দিক উন্মোচন করেছেন, আসলে এটি নিয়ে কাজ করা দরকার। সংখ্যালঘু মিসিং বা ডিজেপিআর, এটি তো একটি ওপেন সিক্রেট। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, সমস্যাটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। প্রিয়া শুধু যে প্রিয়া যা করেছেন, তিনি শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকে তা অবহিত করেছেন। আমি আজকে আসলে এই ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ দিতে চাই, আর অ্যাট দি সেম টাইম ভয়েস অফ আমেরিকার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি প্রিয়া সাহাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং তিনি প্রিয়া সাহার সাথে হাত মিলিয়েছেন, যাহা একজন বেসরকারি বাংলাদেশের এখন পর্যন্ত ইতিহাসে একজন বেসরকারি সাধারণ নাগরিক বাংলাদেশের এসে মার্কিন কোন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হাত মিলেছেন, এই ঘটনা নাই। প্রিয়া সাহাকে আমি ধন্যবাদ জানাতে চাই তার সাহসের জন্য। আমরা আসলে
আপনার সঙ্গে আবার কথা বলবো। আমি একটু, একজন শ্রোতা আমাদের সঙ্গে টেলিফোনে লাইনে এসেছেন প্রশ্ন করার জন্য, আমরা একটু শুনে আসি। হ্যালো,
জি, মেহেদী হাসান তানজিল বলছিলাম ভোলা থেকে।
জি জি, বলুন ভাই।
জি, আসলে আমি প্রশ্নটা পরেই করছি, আমি একটু মন্তব্য করতে চাচ্ছি যে এই যে প্রিয়া সাহা যেটা করছেন, তার যে ভিত্তিহীন যে তথ্য দিয়ে অভিযোগটা করছেন, এটা দেশের জন্য, দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। এবং প্রিয়া সাহাকে যে হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ের লোকজন যে সাপোর্ট দিয়ে, তার পক্ষে ঘোষণা দিয়ে যে দাঁড়াইতেছেন, এটা আমি মনে করি যে এটা এক ধরনের উস্কানি।
আচ্ছা, এটা আপনার মত, আপনার প্রশ্ন কি?
কাজটা করছে উনি কিন্তু রাষ্ট্রদ্রোহী কাজ করছে, এবং আমার এবং এখানে দেখা গেছে যে ওনাদের যে সংগঠনটা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা, এখানে কি আপনার কি মনে হয় না যে এই যে হিন্দু সংখ্যালঘুদের নিয়ে তারা যে ঐক্য, কা এখানে মুসলমানদের কি রাখা যায় তো না? যে হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, এটা কি রাখা যেত না? যেহেতু ওনারা তিনটা ধর্ম একত্রিত হয়েছেন সংখ্যালঘু, তাহলে এটা কি মুসলমানদের বিপক্ষে মানে যুদ্ধের মতো না, এরকম একটা কিছু মনে হয় না?
আচ্ছা, আর আপনি কোনো প্রশ্ন করবেন, সুনির্দিষ্ট কোনো প্রশ্ন?
জি, আমার নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে যে প্রিয়া সাহা যেটা করছেন, যে অভিযোগটা করছেন, এটা কি ওনার কি ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য করছেন
নাকি
এটা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র?
ধন্যবাদ,
ষড়যন্ত্র করছেন।
ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর স্বাধীন মালিকের কাছে আসছি এই ভদ্রলোকের প্রশ্ন এবং আর একটা প্রশ্ন শঙ্কর হালদার নামে একজন করেছেন এই মাত্র। প্রিয় সাহা, যে অভিযোগ করেছেন এর সমাধান বাংলাদেশ সরকারের কাছে কি আছে, থাকলে কি? ডক্টর স্বাধীন মালিক যদি এই দুটি প্রশ্নের একটু।
এখানে যেটা মানে আমাদের দেশে বাংলাদেশে মানে সবাই বাঙালি মুসলমান যারা, তারা কোন সমাজে কখনো সংখ্যালঘু ছিলেন না। একটা সমাজে সংখ্যালঘু হলে যে অত্যাচার অবিচার অন্যায়ের শিকার হতে হয়, বেশিরভাগ বাঙালি মুসলমানের এই অভিজ্ঞতা নাই। আর তার মধ্যে বাঙালি মুসলমান যারা প্রবাসে কাজ করতে যায়,
যেমন
মধ্যপ্রাচ্য মালয়েশিয়া, প্রধানত মধ্যপ্রাচ্য মালয়েশিয়া যায়, সেটাও মুসলিম অধ্যুষিত দেশ। কিন্তু আমার মতো যারা মানে বাঙালি মুসলমান হয়েও প্রায় 20 বছর আমি অনেক দেশে ছিলাম যেখানে আমি সংখ্যালঘু ছিলাম। এখন যে কোনো সমাজে পৃথিবীতে, এমনকি আমেরিকাতে এখন যেটা হচ্ছে, যে কোনো সমাজে ধর্মীয় সংখ্যালঘু হোক, জাতিগত সংখ্যালঘু হোক, অন্যায় অবিচার অত্যাচারের শিকার হয় না, এরকম দেশ দুনিয়াতে প্রায় নাই বললেই চলে। কিন্তু যেটা হলো যে আমাদের বেশিরভাগ, আমরা যেহেতু কোনো সমাজে সংখ্যালঘু না, যারা এই বাঙালি মুসলমান কথা বলছে তাদেরকে আমি বলবো ভারতীয় মুসলমানদের সাথে কথা বলতে। ভারতের তো প্রায় সব মিলিয়ে আমার যদি ধারণার সংখ্যা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তার কম বেশি ভারতে প্রায় 20 কোটি মুসলমান আছে। ওদের 100 কোটি লোকের দেশে প্রায় 20 কোটি মুসলমান আছে। ওইখানে মুসলমানদের সাথে কথা বলে দেখেন ওরা কিভাবে মানে সংখ্যালঘুর কারণে হচ্ছে। তো আমাদের এখানে সংখ্যালঘুরা যে অত্যাচার অন্যায় অবিচারের শিকার হচ্ছে না, এইটা যদি লোকজনে বুঝতে না, এটা খুব স্বাভাবিক। এটা সংখ্যাগুরু লোক সবসময় মনে করে, যে কোনো সমাজে সংখ্যাগুরু লোকরা সবসময় মনে করে যে সংখ্যালঘুরা আমাদের সমাজে কোনো অন্যায় অন্যায় অত্যাচারের শিকার হয় না, আমরা ওদেরকে ভালো ব্যবহার করি, তাদের সমান সুযোগ সুবিধা দিই। এইটা সব দেশে সব সময় সংখ্যাগুরু সম্প্রদায়ের একটা সবচেয়ে মানে সবচেয়ে কমন বৈশিষ্ট্য। এখানে অবশ্যই মানে এখানে আমি এক্সাম্পল দিতে পারবো না, বা ধরেন আমি যে ছোট্ট একটা, আমি গত 15 বছর ধরে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ল পড়াই। কদাচিত আমি হাতে গুনে বলতে পারবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে মোটামুটি আপনাকে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত হতে হবে, কারণ ওখানে ছাত্র বেতন অনেক বেশি। সংখ্যালঘু ছাত্র আমি পেয়েছি বলে গত 15 বছরে 2-1 জন ছাড়া বলতে পারবো না। এটি হলো সমাজের বাস্তবতা। এখন হ্যাঁ, প্রথমেই যেটা বলছি, প্রিয়া সাহার হয়তো সংখ্যাগুলির সাথে আমরা বিতর্ক করতে পারি, হয়তো এখানে কেউ যদি বলেন যে অতিরঞ্জিত, আমি সেটার সাথে দ্বিমত করবো না, সংখ্যা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। কিন্তু দ্বিতীয় কথা যে তারা অত্যাচারিত বঞ্চিত হচ্ছে না, এইটা যদি কেউ বলেন তাহলে এইটা বললাম আমি, এইটা আজকে ওই ধারণা থেকে যে সংখ্যা গুরু সম্প্রদায় সবসময় সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার হয় সেটা তারা বুঝতে পারে না এবং ওইটা তারা প্রত্যাখ্যান করে। এটা সব সমাজের বৈশিষ্ট্য। যে কোনো সমাজে আপনি সংখ্যালঘুর সাথে কথা বলেন, এটা আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, জার্মানি হোক, বা ভারত হোক, বাংলাদেশ হোক, সবার উত্তর একই হবে। আমাদের সেটা মেনে নিতে হবে যে তাদের আমরা সমানভাবে দেখি নাই, সুযোগ সুবিধা দেই নাই, প্রথম কথা। আর তারপরে এখন দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে ট্রাম্পের কাছে গিয়ে বললেন কেন, আবার পুরো জাতিসংঘটা কি? জাতিসংঘে সব দেশ থাকে, ওইখানে এক প্রত্যেকটা দেশেরই ভালো হচ্ছে বন্ধ হচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়। জাতিসংঘে গিয়ে আমরা অন্য দেশের প্রতি, অন্য লোকের প্রতি আমরা অভিযোগ করি। আমাদের দেশে সবসময় নেতারা বিদেশে সবসময় মানে যেই যখন ক্ষমতায় থাকে না, তারা তো তখন গিয়ে বিদেশি নেতাদের সাথে দেখা করে যে ক্ষমতাসীন সরকার কি অন্যায় খারাপ কাজ করছে। মানে আমার যদি ভুল না হয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরেন 2001 সালে নির্বাচনে হারার পর বহু দেশেরই হত্যাকর্তাদের সাথে দেখা করেছেন এবং কত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে দেশে। এবং এখন বিএনপিও একইভাবে বিভিন্ন দেশের মানে হত্যাকর্তাদের সাথে দেখা করে অভিযোগ করছেন। এটা তো একটা আন্তর্জাতিক ব্যবস্থায় খুবই স্বীকৃত। অতএব এইটাও যে একেবারে কোথায় এত ভুল হয়ে গেল আমি বুঝতে পারলাম না।
আচ্ছা,
এই অভিযোগ করার ব্যাপার,
প্রিয়া সাহার অভিযোগের জি জি জি
আরেকটা কথা বলিনি, এই যে ভাবমূর্তির ব্যাপারটা আসছে, হ্যাঁ, দেশদ্রোহিতার মামলার কথাবার্তা হচ্ছে,
জি,
এখন ভাবমূর্তি নষ্ট করা, ভাবমূর্তি ক্ষতি করা, এটা মোটামুটি সারা বিশ্বে 1850 সাল পর্যন্ত আইনে ছিল যে এইটা অপরাধ। আপনি রাজার ভাবমূর্তি নষ্ট করবেন, আপনি জমিদারের ভাবমূর্তি নষ্ট করবেন, রাজার পুত্রের বিরুদ্ধে কথা বলবেন, এইগুলি সব দেশেই এটা অপরাধ ছিল এবং এই জন্য শাস্তি হতো। কিন্তু গত 100-150 বছরে এই ভাবমূর্তি যে ফৌজদারি আইনের একটা ব্যাপার সেটা কিন্তু উঠে গেছে, কিন্তু আমরা ওই পিছনে ফিরে যাচ্ছি। মানে ধরেন মনে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এগুলি কিন্তু ফৌজদারি আইনের ব্যাপার না। কিন্তু আমরা এটাকে দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে, এটা আমাদের একটা ওই যে ডিজিটাল আইন, তারপর যে ICT অ্যাক্ট, আর এখন কিছু আইনে ওইসব ভাবমূর্তির কথা বলা হচ্ছে, এটা গত 5 বছরে ফৌজদারি আইনে আমাদের একটা বিভৎস ধরনের একটা আবিষ্কার। এটাতে হয় কি, তখন এই ভাবমূর্তির কথা বলে তাহলে কি, এখন আমি ভাবছিলাম যেটা যে আমি এখন তাহলে ট্রাম্পের কাছে একটা পত্রিকায় ট্রাম্পকে খোলা চিঠি, আমরা ভীষণ ভালো আছি, আমি শুধু খালি এই কথাই বলতে পারবো, আমি কি ট্রাম্পকে খোলা চিঠি দিয়ে আমরা খুব দুঃখে কষ্টে আছি, অন্যায় অত্যাচারে আছি, এটা আমি বলতে পারবো না? তাহলে যদি সবাই বলে যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে তো আমাকে একটা কথাই বলতে হবে যে প্রিয় ট্রাম্প, আমরা বাংলাদেশের সবাই সাংঘাতিক ভালো আছি। এইটা খুব মানে এটা খুব মানে মানে আমি বলবো যে কিছুটা ওই আইন সম্পর্কে ধারণা নাই, আইনে কোনটা ভালো কোনটা খারাপ, আইন কোনটা করতে পারে কোনটা করতে পারে না, এইগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার জন্য ওই যে গণপিটুনি যেরকম, যে লোকে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এ ভীষণ অপরাধী এবং সাথে সাথে তাকে শাস্তি দিয়ে দেয়। তো এই ধরনের আমার মনে হচ্ছে যে প্রিয়া সাহার ব্যাপারে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, এটা অনেকটা ওই গণপিটুনি গোছের প্রতিক্রিয়া, না বুঝে হ্যাঁ ও দোষ করেছে, কি দোষ করেছে, কি করেছে না করেছে, ওগুলি বিচার বিবেচনা না করে ওকে এখনই শাস্তি দিতে হবে, অথবা ওকে পিটিয়ে মেরে ফেলো।
আপনাকে ধন্যবাদ। আমি একটু এই প্রতিনিধি দলের সঙ্গে যারা এসেছেন তার ভিতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর এ কে মোমেন, তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে ওই দিনই একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই ধর্মীয় সম্প্রীতির যে কথাটা বলা হচ্ছে একদম স্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন। খুব ছোট্ট আমার 30-40 সেকেন্ডের একটা অডিও বাইট আমি শোনাই, তারপরে ডক্টর আসিফ নজরুলের বক্তব্য শুনে শেষ করব।
রিলিজিয়াস ফ্রিডমের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে একটা আদর্শ স্থানীয় দেশ। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ওখানকার যত রিলিজিয়ন গুলো আছে সেই রিলিজনের প্রধান প্রধান আপনার ধর্মীয় দিনগুলো আপনার পাবলিক হলিডে, সকল শ্রেণীর জন্য পাবলিক হলিডে। ওখানে আমাদের বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বিভিন্ন লোকের ধর্ম নিজের নিজের, কিন্তু উৎসবগুলো সারা দেশবাসী। রিলিজিয়াস হারমোনি বলতে যা বোঝায় সা বাংলাদেশে আছে এবং এটা নতুন কিছু না। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময় ধর্ম নিরপেক্ষ দেশ, সকল ধর্মের সমান অধিকার সেখানে। বাংলাদেশ হচ্ছে ইজ এ মডেল অফ রিলিজিয়াস হারমোনি অ্যান্ড ফ্রিডম।
জি ডক্টর আসিফ নজরুল, আপনি শুনলেন ফরেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং এরপরেও প্রিয়া সাহা বাংলাদেশের যে অভিযোগ তুলেছেন তার প্রেক্ষিতে এই ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। আমাদের এক শ্রোতা লাইনে আছেন, তারও একটি প্রশ্ন আছে। আমার এই প্রশ্নের আমি তো প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করেছি, আমি একজন শ্রোতার মন্তব্য একটু তুলে দিতে চাই। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার 12% সংখ্যালঘু এবং 25% সরকারি চাকুরি করে, এরপরেও প্রিয়া সাহা কিভাবে অভিযোগ করেন, এই প্রশ্নের আপনি একটু বিশ্লেষণ করবেন। আর একজন শ্রোতার একটু ছোট্ট প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, হাজিজুল করিম বলুন।
হ্যালো,
জি জি বলুন।
আমার আমার প্রশ্ন এই মাত্র আপনি যে কথা বলেছেন, 12% অমুসলিম বাংলাদেশে এবং 25% সরকারি চাকরি করে, সেখানে কিভাবে এটা হয়? যেখানে বাংলাদেশের মোট 12%
আচ্ছা একই প্রশ্ন, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ।
আমি একটু বলছি, টপ লেভেলে 30%-এর উপরে সচিব পর্যায়ের সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, সেখানে কিভাবে তারা সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? প্লাস এই যে প্রিয়া সাহার স্বামীও কিন্তু একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাহলে উনি কি সবিরতি কথা বললেন না?
জি আপনাকে ধন্যবাদ।
গত কিছুদিন ধরে দেখেছি, কিছুদিন পূর্বে পিয়া সাহা অন্যের জমি দখল করেছেন, অনেক হিন্দু এবং মুসলিমের, তাহলে কৃষক সংখ্যালঘু নির্যাতন করেছেন, কি করেছেন, এবং সেটা আমাদের এখানে সম্প্রীতি নষ্ট করার জন্য এটা স্বেচ্ছায় এটা করেছেন,
কিছু বক্তব্য পোষণ করছি। একটা হচ্ছে একটা আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড যদি আপনি তৈরি করে কথা বলেন, তাহলে তো অবশ্যই ইতিহাস আর বিরুদ্ধে কারো এইভাবে রিয়েক্ট করা উচিত না। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডটা দেখেন, যে দেশে শহীদুল আলম জাস্ট একটা ন্যায্য আন্দোলনের উপর সরকারি পেটো বাহিনী হামলা করেছে দেখে ক্ষুব্ধ হয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই দেশে কি নির্মম অত্যাচার তাকে করা হলো, কি মামলা দেওয়া হলো, তাকে ঘুষি মারালো, পুলিশ ধরে নিয়ে টর্চার করলো। আমি যে আপনার সাথে কথা বলছি এই গভর্নমেন্টের আমলে, আমিও মামলা খেয়েছি, স্বাধীনভাবে মামলা খেয়েছি, এখানে কিছু একটা বললেই মামলা হয়ে যায়, বিভিন্ন অপবাদের সৃষ্টি হতে হয়, হয়রানির সৃষ্টি হতে হয়। এইরকম একটা দেশে প্রিয়া শাহ এরকম একটা বক্তব্য দেওয়ার পরও উনাকে প্রধানমন্ত্রী বলছেন যেন উনাকে যেন মামলাটা আমরা না করা হয়, মানে ওরা বক্তব্য শোনা হবে। এটাই তো প্রমাণ করে যে এখানে হিন্দু জনগোষ্ঠীর কিছু কিছু মানুষ অন্তত কত বেশি প্রোটেক্টেড থাকেন, এই একটা ঘটনা একটু প্রমাণ করে। আরেকটা কথা আপনাকে বলি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন সাম্প্রদায়িক সম্প্রতি দেশ বাংলাদেশ, এটা কিছু কিছু ব্যর্থতা থাকতে পারে, বাট আমি মনে করি এবং আমি বিশ্বাস করি সবাই, আপনি যদি শ্রীলঙ্কার সিচুয়েশন দেখেন, আপনি যদি পাকিস্তান ইন্ডিয়ার সিচুয়েশন দেখেন, অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এসব দেশের চেয়ে অনেক বেশি, বিশেষ করে ইন্ডিয়াতে তো অনেক বেশি। ইন্ডিয়াতে তো আপনার গরুর মাংস খাচ্ছে এই সন্দেহ কত লোক মেরে ফেলছে, আল্লাহ রহমতে আমরা এরকম অবস্থায় যাইনি এবং ইনশাল্লাহ কখনো যাবো না, কোনোদিন আমাদের এখানে এরকম হবে না আমরা আশা করি, হয়নি এখনো। আর আপনার যে সরকারি চাকরি পরিসংখ্যান বলেন, আমার কথা হচ্ছে ভাই আপনি এটা অনেক রিসার্চ করেন না, যদি এই তথ্যটা সত্যি হয়, এটা তো মন্ত্রী বলেছেন যে 12% হিন্দু জনগোষ্ঠীর লোক আছে, ওনার 25% চাকরি করে, আর ওয়েস্ট বেঙ্গলে মুসলমান আছে কত পার্সেন্ট, তারা কত পার্সেন্ট চাকরি করে ওটা দেখেন। আপনি তো বাংলাদেশকে হঠাৎ সুইজারল্যান্ড বা আমেরিকা বানাতে পারবেন না, বাংলাদেশ যেই অঞ্চলে অবস্থিত, যেই সমাজে অবস্থিত, সেটার পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, আমি মনে করি এই গভর্নমেন্টের আমলে অন্তত হিন্দু জনগোষ্ঠীর লোকজন অনেক ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট মুসলমান জনগোষ্ঠীর লোকদের চেয়েও বেশি সুবিধা পায়। আপনি সরকারি চাকরি হিসাবটাই দেখেন, আমি আপনাকে ক্রাইম রিলেটেড হিসাব দিয়েছি, তখন এই জিনিসটা মানুষকে বেদনা হতে পারে। আর যেহেতু আমাদের এখানে এমন একটা সংস্কৃতি চালু হয়ে গেছে, কিছু বললেই মামলা, কিছু বললেই মামলা, ওই সুযোগ থেকে লোকজন বলেছে, আমি কিন্তু সাপোর্ট করি না, আমি আমার ফেসবুকে স্ট্যাটাসে বলেছি প্রিয়া শাহর বক্তব্যটা গভর্নমেন্টের সিরিয়াসলি নেওয়া উচিত, এটার পেছনে আসলে কি ছিল, এবং এটা গভর্নমেন্টের সিরিয়াসলি রিসার্চ করে গভর্নমেন্টের একটা শ্বেতপত্র টাইপের বলা আছে যে হিন্দু জনগোষ্ঠীর লোক কত পার্সেন্ট এখানে, কত পার্সেন্ট চাকরি করে, কত পার্সেন্ট কোন আমলে কত জমি হারিয়েছে, কত পার্সেন্ট রেপের শিকার হয়েছে, মুসলমানরা কত পার্সেন্ট রেপের শিকার হয়েছে, ইলেকশনের পর মুসলমানরা কতটুকু সন্ত্রাসের শিকার হয়েছে, হিন্দুরা কতটুকু হয়েছে, বিভিন্ন সময় আপনি পরিসংখ্যান এনে আমাদেরও সোল সার্চিং দরকার, আন্দাজি তথ্যের উপর ঝাঁপিয়ে না পড়ে আমাদের সোল সার্চিং করা দরকার, আমাদের আসলে বোঝা দরকার। কারণ এক শ্রেণীর লোক মনে করে হিন্দু জনগোষ্ঠীর লোকজন বাকি সুবিধা পাচ্ছে, আরেক শ্রেণীর লোকজন মনে করছে হিন্দু জনগোষ্ঠী চরমভাবে নির্যাতিত হচ্ছে, এই ইনফরমেশন গ্যাপটাই তো সবচেয়ে বড় প্রবলেম। আমার কথা হচ্ছে ইনফরমেশন গ্যাপটা দূর করেন প্রথম, তারপর আমরা আলোচনা করি আমরা আরো কিভাবে আরো সম্প্রীতির সাথে থাকতে পারি, আমরা কিভাবে আরো শান্তির সাথে থাকতে পারি, আমাদের পরিচয় যেন হয় আমরা বাংলাদেশের নাগরিক, হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ এগুলি না, আমরা বাংলাদেশের নাগরিক, তখন পলিটিক্যাল কনসেপ্ট এটাই আমাদের মাথার মধ্যে থাকবে, এবং আমি এইভাবে দেখলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এরকম ঢালাও দাবি না করে আর আবুল বারকাত মাকে রিসার্চ না করে এটা অত্যন্ত অনেক রিসার্চ করা হোক, এটা আমি গভর্নমেন্টের কাছে আশা করি।
শীতাংশু ঘোষ কিছু বলতে চেয়েছিলেন বোধ হয়।
হ্যাঁ, আমি অ্যাটলিস্ট আমাকে একটা শেষ সুযোগ দাও।
জি জি বলুন।
আপনাকে ধন্যবাদ। আসলে মানে বাংলাদেশে এখন পর্যন্ত দুইটি সেন্সাস হয়েছিল, একটা 1972 সনে, সেখানে ছিল 19.7% সংখ্যালঘু, আর একটি 2011 সনে, সেখানে ছিল সংখ্যালঘু 9.7%। পররাষ্ট্রমন্ত্রী আমাদের আমাদের যুক্তরাষ্ট্রীয় মানুষ, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, ওনার এই বক্তব্যে তথ্যগত ভুল আছে এবং এটা রাজনৈতিক বক্তব্য, এটা উনি আমার মনে হয় না যে এটা তথ্যভিত্তিক বক্তব্য। আর দুই নম্বর হলো যারা বলছেন যে এই 12% সংখ্যালঘু আছে, 25%
চাকরি করে,
এই তথ্যটি সত্য নহে। বাংলাদেশ সরকারে আগে সংখ্যালঘু দেখা যায় না, এখন দেখা যায়, কিন্তু শতাংশটি এখনই এখনো 3-5%। এটা এটা আমার পক্ষে, আমারটা যে সত্য তাও না, বাট আমাদের স্ট্যাটিস্টিক্স তাই বলে আর কি। স্বাধীন মালিক ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আসলে বাংলাদেশে এই স্বাধীন মালিক সুলতানা কামাল বা সুফিয়া কামালের মতো লোকজন তো এখন হারিয়ে যাচ্ছে। অর্থাৎ যে অ্যাঙ্গেলে কথা বলার দরকার সে অ্যাঙ্গেলে আমরা কথা না বলে একটি সম্প্রদায় আর একটি সম্প্রদায়কে দোষারোপ করতেছি। আপনারা শাহরিয়ার কবিরের সর্বশেষ 1500 দিনের যে শ্বেতপত্রটা বের করছে ঘাতক দালাল নির্মূল কমিটি, ওইটা দেখেন, তাতেও বুঝতে পারবেন যে বাস্তব চিত্রটা। বাংলাদেশে যারা দাবি করেন মানে সাম্প্রদায়িক সম্প্রীতির নহর বইছে, ঘটনাটি তাহা নহে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আরো 3-4 মিনিট সময় আছে। ডক্টর স্বাধীন মালিক, আমি 1-2টা মন্তব্য পড়ি একটু, তারপরে আপনার কাছে আসি। আমাদের শরীফউদ্দিন সোহেল নামে এক শ্রোতাবন্ধু লিখেছেন, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত সমাজ এবং অবহেলিত জনগোষ্ঠীর মাঝে আলেমদের নাম বলতে হয়, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ে বিগত সময়গুলোতে আলেম সমাজ বেশি নির্যাতিত, নিপীড়িত, হত্যার শিকার। এগুলোর পিছনে যারা কলকাঠি নাড়ছেন তারাই এই অভিযোগ তুলছেন, একটি মন্তব্য। তারপরে আরেকজন লিখেছেন, সাবেদ আলী বিশ্বাস নামে, বাংলাদেশের সংখ্যালঘুরাই ভালো আছে, শান্তিতে আছে। আরেকজন লিখেছেন, জয়ন্ত কুমার দেশ, বাংলাদেশের সংখ্যালঘু জনসংখ্যা কত তা বাংলাদেশের পরিসংখ্যানে বইয়ের পাতাতে লেখা আছে, 27-8%। হৃদয় রঞ্জন নামে একজন লিখেছেন, 1947-1949 পর্যন্ত আদমশুমারি রিপোর্ট, পরিসংখ্যান, ভূমি রিপোর্ট সংক্রান্ত অনুচ্ছেদের উত্তরাধিকার রিপোর্ট, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন রিপোর্ট দেখলে বোঝা যায় আসল ঘটনা কি। আশা করি বিষয়গুলো রিপোর্ট দেখে কথা বলবেন। আচ্ছা, তিনি একটি মন্তব্য করেছেন। ফেরদৌস নামে ফরহাদ আহমেদ সবুজ লিখেছেন, আমি মনে করি বাংলাদেশে সাম্প্রদায়িকতা বিরাজ করছে, তা অন্য কোনো দেশে নাই। প্রিয়া সাহার কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আরো অসংখ্য 200-300 মন্তব্য আছে, সেগুলো পড়া যাবে না। শেষ প্রশ্ন আপনাকে করতে চাই যে ষড়যন্ত্রের কথা যারা বলছেন তাদের এই এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রের বিষয়ে যারা মন্তব্য করছেন আপনি কি মনে করেন, আসলে কি কোনো ষড়যন্ত্র আছে বা থাকলে কি সেটা?
আমি সবসময় বলে আসছি, হ্যাঁ, আমরা এটা বললে অনেকে হয়তো অপছন্দ করবেন, কিন্তু আমাদের বেশিরভাগ লোকের ধারণা বাংলাদেশ বিশ্বের জন্য একটা খুব বিভিন্ন এই কারণে ওই কারণে খুবই গুরুত্বপূর্ণ দেশ। আমি যেটা প্রথমেই বলেছিলাম, আমি 20 বছর বিভিন্ন পশ্চিমা দেশে থেকেছি, বাংলাদেশের আমরা যতই গুরুত্বপূর্ণ মনে করি বিশ্বে বাংলাদেশের কোনো গুরুত্ব নাই। এবং এই জন্য একটা ব্যাপারে যখন গুরুত্ব নাই বা একটা দেশে ওইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমি আজকে আমি পরিসংখ্যান একটা দিচ্ছি যে আজকে খবরে শুনলাম যে গত 11 মাসে বাংলাদেশে এই 8,000-এর কিছু বেশি রিকন্ডিশন গাড়ি বিক্রি হয়েছে। 8,000 গাড়ি বিক্রি হয় আমেরিকান বছরে, আমেরিকার একটা গ্রামে, একটা গ্রামে একটু আমি একটু বাড়িয়ে বলছি, ধরেন 3-4 গ্রামে মিলে বছরে আমেরিকায় একটা 3-4 গ্রামে যত গাড়ি বিক্রি হয় বাংলাদেশে সারা দেশে বছরে অতটুকু গাড়ি বিক্রি হয়। অতএব বাংলাদেশ আমাদের যে এই মানে বাস্তবতা আমরা বলে যাই, এই বাস্তবতা আমরা মানে কোনো আমলে নেই না। আমরা সব হিসাবেই সাংঘাতিক নগণ্য দেশ। এই যে গত 50 বছর হয়ে গেল, এই আজকেই বোধ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন। 50 বছরে দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী এবং পাকিস্তান প্রধানমন্ত্রী ছাড়া আমাদের কোন সরকার প্রধানকে ওই 1-to-1 হোয়াইট হাউসে দেওয়া হয় নাই। অতএব এইগুলি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমাদের না আছে তেল, না আছে গ্যাস, না আছে কোনো সম্পদ, আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের মনে হয় না যে এরকম ট্রাম্প লেভেলে আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হবে। ওরা দুনিয়ার আরো অনেক গুরুত্বপূর্ণ দেশটা দেশ নিয়ে ওদের অনেক বেশি মাথা ব্যথা। একটা
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর 1 মিনিট কথা বলার জন্য ডক্টর আসিফ নজরুলকে আমন্ত্রণ জানাচ্ছি যে প্রধানমন্ত্রীর পুত্র উপদেষ্টা সজীব অজয় জয় যে মন্তব্য করেছেন সেটির বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? ডক্টর আসিফ
না, আমার কোনো মন্তব্য নাই, আমার কাছে শুধু অবাক লেগেছে কি ওনারা একদিনে রিয়াকশনটা করলেন, প্রথম দিকে প্রিয়াশার বক্তব্যের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীরা রিয়াকশনটা এমন ভাবে করলেন যেটা ওনারা শহীদুল আলমের ক্ষেত্রে বা স্বাধীন মালিকের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে করেন, তারপর হঠাৎ করে ওনারা একদম খুব ডিফেন্সিভ হয়ে গেলেন। তো এই যে প্রিয়া শাহার প্রতি প্রধানমন্ত্রী সহমর্মিতা দেখালেন, একটা খুব রিজনেবল আচরণ দেখালেন, আমরা আশা করবো কি বাংলাদেশের যে কোনো ধর্মের যে কোনো মানুষ যখন কোন একটা ব্যাপারে ক্রিটিক্যালি সমালোচনা করবে সরকার যেন সকল সময় এরকম একটা উদার এবং একটা খুব বড় মনের পরিচয় দেয়, সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতা মামলা করতে যেন ঝাঁপিয়ে না পড়ে বা অন্য কাউকে যেন উৎসাহিত না করে, মানহানি মামলা করতে যেন উৎসাহিত না করে। আমরা চাবো প্রিয়া শাহ যেটুকু ক্রিটিক্যাল বক্তব্য দিয়েছেন, উনি যেটুকু প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু প্রোটেকশন আমি সহানুভূতি পেয়েছেন এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দেওয়া হয় এবং এই দেশে যেন একটা স্বাধীন অবাধ মত চর্চার জায়গা হয়। এবং আমি অত্যন্ত অন্তর থেকে আশা করবো সত্যি সত্যি বাংলাদেশে অনেক লেভেলে রিসার্চ করে আমরা যেন সত্যি সত্যি সংখ্যালঘুদের উপর নির্যাতন তো হয়, অবশ্যই নির্যাতন হয়, কিন্তু একটা মাত্রাটা কতটুকু এবং এটা কতটুকু সংখ্যালঘু হিসাবে করা হয় বা কতটুকু তারা দুর্বল দেখে করা হয়, এই জিনিসগুলো আমাদের একটা অনেক রিসার্চ দরকার।
অসংখ্য ধন্যবাদ,
হয়ে গেলে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি কমে যাবে অনেক।
ডক্টর আসিফ নজরুল, ডক্টর স্বাধীন মালুক, শীতাংশু গুহা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।